الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید الانبیاء والمرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیک یا رسول اللہ وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نويت سنة الاعتكاف ديو اسلامي بھائرا ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে হুজুর তাজেদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি জুমার দিন শুক্রবার দিন 80 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ আজ্জা ওয়া জাল ওই ব্যক্তির 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم صلاۃ و سلاما علیک یا سیدی یا رسول اللہ صلی اللہ علیہ وسلم۔ প্রিয় ইসলামি ভাইরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আসুন আমরাও ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মাদানী ফুল এটা রয়েছে যে কাজে নিয়ত করা হয় না সেটা সওয়াব থেকে বঞ্চিত থাকে, আর যে আমলে যত বেশি নিয়ত করা হয় তত বেশি সওয়াব অর্জিত হয়। আমরা নিয়ত করে নিই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমরা মনোযোগের সাথে বয়ান শুনব ইনশাআল্লাহ। আমরা শুনছিলাম গত বয়ানগুলোতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার আহলে বায়তের পবিত্র পরিবার পরিজনদের কোরবানি সম্পর্কে। আজ আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরবর্তী কি ঘটনা হয়েছিল এই বিষয়ে কিছু জানার চেষ্টা করব। প্রিয় ইসলামী ভাইরা, ইমামে আলী মাকাম, ইমামে আরশ মাকাম হযরতে সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর, তার শাহাদাতের পর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারককে ইবনে জিয়াদের সৈন্যরা, ইয়াজিদের সৈন্যরা নিয়ে যায়। পরবর্তী দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক সহ আহলে বায়তের নবী পরিবারের রমণীগণ যারা ছিল, মহিলা যারা ছিল, তাদেরকে নিয়ে কুফায় পৌঁছে যায়। সেখানে ইবনে জিয়াদ ইয়াজিদের গোলাম, ইবনে জিয়াদ সে ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের সাথে অত্যন্ত বেয়াদবিপূর্ণ আচরণ করে, আহলে বায়তের প্রতি বিভিন্ন ধরনের কটুক্তিমূলক শব্দ চয়ন করে। অতঃপর কুফা শহরের সাধারণ এক সমাবেশের আয়োজন করে, আয়োজন করে সমবেত লোকদেরকে ধমকি হুমকি দিয়ে বলল, দেখো যারা ইয়াজিদের বিরোধিতা করেছে তাদের কি পরিণতি হয়েছে, তোমরাও যদি ইয়াজিদের বিরুদ্ধে কোনো কথা বলো তাহলে তোমাদেরও একই পরিণতি হবে। ইবনে জিয়াদ নির্দেশ দিল শহীদদের মাথা মোবারকগুলোকে বর্ষার অগ্রভাগে নিয়ে আহলে বাইতের সদস্যদেরকে উটের পিঠে উঠিয়ে কুফার অলিতে গলিতে যেন ঘোরানো হয়, যাতে লোকেরা দেখে শিক্ষা গ্রহণ করে, আগামীতেই ইয়াজিদের বিরুদ্ধে কোনো বিদ্রোহ করার সাহস না পায়, নির্দেশ মোতাবেক মহান শহীদগণের পবিত্র মস্তক মুবারক বর্ষার অগ্রভাগে উঠিয়ে কুফার অলিতে ঘলিতে ঘুরানো হলো, এবং সাথে আহলে বাইতের সেই পর্দানিশীন সম্মানিতা মহিলাগণ ছিল, যাদের দোপাট্টা পর্যন্ত লোকেরা কখনো আগে দেখার সুযোগ পায়নি। দুঃখের বিষয়, আজ ওই পবিত্র ব্যক্তিদেরকে, পবিত্র মহিলাদেরকে বেপর্দাভাবে কুফার অলিতে গলিতে ঘুরানো হচ্ছে। যখন তাদেরকে কুফাতে ঘুরানো হচ্ছিল, ওই সমস্ত কুফাবাসী যারা চিঠি লিখে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে দাওয়াত দিয়েছিল, যারা ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছিল, যারা বড় বড় শপথ করেছিল জান মাল উৎসর্গ করে দিব তবু আপনাদের সঙ্গ ত্যাগ করব না, যারা আহলে বায়তের মহাব্বতের বড় বড় দাবি করেছিল, যারা আহলে বায়তের মহাব্বতের কথা বলেছিল, প্রেমের কথা বলতো, সেই কুফাবাসীরা পবিত্র মস্তক সমূহ বর্ষার অগ্রভাগ নিয়ে এবং আহলে বায়তের সদস্যগণকে একান্ত অমানবিকভাবে কুফার অলিতে গলিতে যখন ঘুরাতে দেখল, তখন তারা নিজেদের ঘরের ছাদের উপর দাঁড়িয়ে, কেউ ঘরের জানালার পাশে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদছিল। যখন শেরে খোদা মুশকিল কুশা আলী কারামাল্লাহ ওয়াজহুল করিমের মেয়ে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের এই কান্না চিৎকার করতে দেখল, তখন তিনি উটকে থামাতে বললেন এবং এই কুফাবাসীদেরকে লক্ষ্য করে বললেন, ওহে কুফাবাসী, তোমরা কেন আজ কান্না করছ, আজকে কেন রোনাজানি করছ? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে চিঠি প্রেরণকারী কারা ছিল, ওনাকে কুফায় আসার জন্য দাওয়াত প্রদানকারী কারা ছিল? ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রতিনিধি করে পাঠানো হয়েছিল, তার হাতে বায়াত গ্রহণকারী কারা ছিল? মুখের উপর বড় বড় কথা বলে শপথ করে জান মাল কোরবানি করার নিশ্চয়তা দানকারী কারা ছিল? তোমরাই তো চিঠি লিখেছিলে, তোমরাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রকে দাওয়াত করে এনেছিলে, এরপর তোমরাই বিশ্বাসঘাতকতা করেছ, উনাদেরকে জালিমের হাতে সুপর্দ করেছিলে, ফলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রকে অত্যন্ত অমানবিকভাবে শহীদ করা হয়েছে, আর এখন তোমরা অশ্রুপাত করছো, বিশ্বাসঘাতকরা, তোমরা কি মনে করছো তোমাদের এই অশ্রুপাতের ফলে তোমাদের কপাল থেকে আহলে বায়তের রক্তের দাগ মুছে যাবে? না, কখনো না, কখনো না, আমি অভিশাপ দিচ্ছি, তোমরা কিয়ামত পর্যন্ত এইভাবে কাঁদতে চিৎকার করতে থাকবে। হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাগুলো বলে সামনে এগিয়ে গেলেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী শ্রেণীর দর্শকবৃন্দ, এভাবে আহলে বায়তের শহীদানের মাথা মুবারককে তিন দিন কুফাতে ঘুরানো হলো। অতঃপর ইবনে জিয়াদ নির্দেশ দিল, এবার এই মস্তক মুবারকগুলোকে, মস্তকগুলোকে শহীদ পরিবারকে দামেশকে ইয়াজিদের কাছে পাঠিয়ে দেওয়া হোক। ইবনে জিয়াদ আরো বলল, পথের মধ্যে কোনো গ্রাম বা বাজার, কোনো বসতি যদি সামনে পড়ে, তাহলে তাকবীর ধ্বনি দিবে, আওয়াজ করবে, শোরগোল করবে, যাতে মানুষরা দেখতে পায়, যাতে এ থেকে শিক্ষা নেয় যে ইয়াজিদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাদের কেমন পরিণতি হবে। সৈন্যগণ চলল, উটের উপর উঠিয়ে কুফা থেকে দামেস্কের পথে রওনা হলো। চলতে চলতে রাতের বেলায় এক গির্জার সামনে উপনীত হলো। যে সময় কাফেলায় গির্জার কাছে পৌঁছল, সে সময় গির্জা থেকে এর প্রধান যে পাদ্রী ছিল সে বের হয়ে আসলো, জিজ্ঞাসা করলো, তোমরা কে, কোথা থেকে আসছ, এ মাথাগুলো কাদের, এ মহিলাগণ কারা, তোমরা যাচ্ছ কোথায়, ঘটনা কি? তারা সম্পূর্ণ ঘটনা বর্ণনা করলো। পাদ্রী সম্পূর্ণ ঘটনা শোনার পর বলল, তোমরা চলতে চলতে ক্লান্ত হয়ে পড়েছ, রাতটা এখানে কাটাও, এক রাতের জন্য ইমাম আলী মাকাম হুসাইন রাজি আল্লাহ মাথা মুবারককে আমার কাছে আমানত রাখো, আর এই পুত্র পবিত্র মহিলাগণ যারা আছে ওনাদের খেদমত করার সুযোগ করে দাও। ওরা বলল তা কিছুতেই হতে পারে না, এটা আমার সরকারের দায়িত্ব, গভর্নমেন্টের দায়িত্ব। হ্যাঁ, কেমন দায়িত্ব পালন করছে তারা, আমরা পালন করব। এই মস্তক আমরা কারো কাছে দিতে পারি না, এই মস্তক এদেরকে ইয়াজিদের কাছে পৌঁছাতে হবে। পাদ্রি বলল ঠিক আছে পৌঁছাবে, কিন্তু এ রাতে তো আর পৌঁছাতে পারবে না। ওরা বলল আমরা এখানে রাত অতিবাহিত করতে রাজি কিন্তু মস্তক দিতে রাজি না। পাদ্রি বলল আমার থেকে টাকা নিয়ে হলেও এক রাতের জন্য মস্তকটি আমার হেফাজতে দাও, আমি ওয়াদা করছি তোমাদেরকে ফিরিয়ে দেব। ওরা বলল আমাদের কত দেবে? আসলে এরা সবাই ছিল টাকার গোলাম, টাকার কাছে তারা বিক্রি হয়েছিল, যেখানে তারা টাকা পেয়েছে, অর্থের লোভ পেয়েছে, তারা বিক্রি হয়েছে। তখন ওই পাদ্রি বলল আমার কাছে আমার সারা জীবনের উপার্জন 80,000 দিরহাম আছে, আমি সব তোমাকে দিয়ে দিব, তোমরা শুধু এক রাতের জন্য মাথা মুবারকটি আমাকে দাও। ওরা চিন্তা করলো ইয়াজিদদের কাছ থেকেও বকশিস পাব, এদিকে নগদ 80,000 দিরহাম হাতছাড়া করবো কেন। শেষ পর্যন্ত তারা রাজি হল, এক রাতের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারক ওই পাদ্রিকে দিয়ে দিল। ওই পাদ্রি মাথা মুবারককে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, আহলে বায়তের সদস্যদের জন্য অত্যন্ত পরিচ্ছন্ন কামরাতে দিয়ে দিলেন, এবং ওনাদের খিদমত করার জন্য কয়েকজন খাদেম নিয়োগ করলেন যাতে কোনো কষ্ট না হয়। আহলে বায়তের সদস্যরা জিজ্ঞাসা করলো পাদ্রি সাহেব আমাদের আগমনের খবর আপনি কিভাবে জানতে পারলেন? তখন পাদ্রি বলছিল আমি ভিতরে বসা ছিলাম, তখন আপনাদের কাফেলা বেশ কিছু দূরে ছিল, আমি হঠাৎ শুনলাম আমার গির্জার বড় দেয়াল কাঁদছে। আমি আমার জীবনে এরকম কান্না আরো একবার শুনেছি, কান্না শোনার পর আমি বুঝতে পারলাম কোন একটা অঘটন ঘটেছে। তখন আমি বের হলাম কি ঘটল তা দেখার জন্য, তখন আমি আপনাদের কাফেলা দেখতে পেলাম, সমস্ত ঘটনা শুনে বুঝতে পারলাম আপনাদের প্রতি অমানসিক জুলুম করা হয়েছে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি দহিদ্রকে নিদারুণ অত্যাচারের সাথে শহীদ করা হয়েছে, এজন্যই বড় দেয়ালটা কাঁদছিল। অতঃপর পাদ্রি ওনাদের ধৈর্য ধারণের পরামর্শ দিল এবং বলল আল্লাহ তাআলার নেক বান্দাগণের প্রতি এরকম মুসিবত আগেও এসেছে, বর্তমানেও আসছে, ভবিষ্যতেও আসবে, আপনাদেরকে ধৈর্য সহনশীলতার পরাকাষ্ঠতা দেখাতে হবে, আল্লাহ তাআলা আপনাদের নাম কিয়ামত পর্যন্ত চির জাগরূপ রাখবে। এরপর পাদ্রি ইয়াজিদ বাহিনীকে 80,000 দিরহাম দিয়ে ইমামে পাক হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মস্তক মুবারক নিয়ে নিলেন, মস্তক মুবারক নিয়ে তার উপাসনালয়ে চলে গেলেন, চেহারা মুবারকে যেসব রক্তের দাগ ছিল তিনি সব পরিষ্কার করলেন, নিজের কাছে যা সুগন্ধি ছিল সব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মুবারকে, চুল মুবারকে ঢেলে দিলেন, একটি রেশমি কাপড় জড়িয়ে উঁচু জায়গাতে রাখলেন, সারা রাত তিনি দাঁড়িয়ে রইলেন, কান্নাকাটি করলেন। তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের যথাসাধ্য যত্ন নিলেন, যথাযথ সম্মান করলেন। মহান আল্লাহ পাকের রহমত শান দেখুন, সকালবেলা পাদ্রির মুখ থেকে কালিমাতে এবার জারি হয়ে গেল, মস্তক মুবারকে তাজিম করার ফলে আল্লাহ তাআলা ওনাকে ঈমানের মহান দৌলত দান করলেন, তিনি মুসলমান হয়ে গেলেন, দুনিয়ার দৌলত ত্যাগ করলেন, আল্লাহ তাআলা ঈমানের দৌলত তাকে দান করলেন। তিনি অস্থায়ী 80,000 দিরহাম ব্যয় করলেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে স্থায়ী দৌলত ঈমান দান করলেন। সকালে ইয়াজিদ বাহিনী পবিত্র মস্তক ও শহীদ পরিবারের সদস্যদেরকে নিয়ে পুনরায় রওনা দিল। কিছু দূর যাওয়ার পর ইয়াজিদ বাহিনী পরস্পর পরামর্শ করছে যে ইয়াজিদ যদি আমাদের এই 80,000 দিরহামের কথা শুনে আমাদের কাছ থেকে সে নিয়ে নিবে, কারণ সে জালিম, সে অত্যাচারী, লম্পট, প্রতারক, তাই আমরা ভাগ করে নেই। যখন তারা ভাগ করার জন্য ওই বস্তাকে 80,000 দিরহাম যে দিয়েছিল, আগের যে পাদ্রি ছিল বর্তমান মুসলমান যে হয়ে গিয়েছে, ওই ব্যাগ যখন খুলল, খোলার পর সেখানে সে দেখতে পেল যে প্রতিটি দিরহাম ভাঙা মাটির পাত্রে পরিণত হয়েছে। এবং সেখানে এই আয়াতে কারিমা লেখা রয়েছে, আল্লাহ তাআলাকে জালিমদের কাজকর্মের প্রতি উদাসীন মনে করো না। জালিমরা যা কিছু করছে আল্লাহ তাআলা সব জানেন, এ ব্যাপারে আল্লাহ তাআলা বেখবর মনে করো না। দেখুন, 80,000 দিরহাম ওরা নিয়েছিল কিন্তু তা মাটির পাত্রের ভাঙা টুকরো হয়ে গেল। তারা তো দিনের পরিবর্তে দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছিল, সেটা বিফল হলো। কিন্তু যারা দুনিয়াকে অবজ্ঞা করে দিনকে আঁকড়ে ধরেছে, দুনিয়াবাসী তাদের পিছনে ঝুঁকে পড়ে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইয়াজিদ বাহিনী 80,000-এর এই অনুশোচনা করতে করতে যখন দামেস্কে পৌঁছল, ইয়াজিদ দরবারে গিয়ে সমস্ত ঘটনা বলল। ইয়াজিদ সমস্ত ঘটনা বলে শোনার পর বলল, ইবনে জিয়াদ খুবই বাড়াবাড়ি করেছে, আমি ওকে এতটুকু করতে বলিনি। জিয়াদের প্রতি ইয়াজিদ লানত বর্ষণ করতে লাগল। সে বলল, আল্লাহ তাআলা ইবনে জিয়াদের উপর লানত করুক, ইবনে জিয়াদ খুবই অত্যাচার করেছে। আমার উদ্দেশ্য এটা ছিল না, আমার উদ্দেশ্য ছিল ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু যেন নজরবন্দি করে রাখা হয়, যাতে লোকেরা আমার বিরুদ্ধে বিদ্রোহ না করে। কিন্তু ইয়াজিদের এই কথাগুলো ছিল প্রতারণামূলক রাজনৈতিক সিস্টেম, যে আমি প্রকাশ্যভাবে মানুষের সামনে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বিরোধিতা করব, যাতে করে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা মহব্বতকারী আছে আমাকে খারাপ বলতে না পারে। কারণ তার প্রমাণ হচ্ছে এটা, প্রিয় ইসলামী ভাইরা, যে এই কথাগুলো বলার কারণে অনেক লোক ইয়াজিদকে এই কথা বলে তাদের বইয়ের মধ্যে লিখেছে, ইয়াজিদ শাহাদাতে রাজি ছিল না, বরং ইবনে জিয়াদকে দায়ী করেছে। মূলত এটা এ কারণে করেছে যে যাতে করে ইয়াজিদ, সে তো প্রতারক, সে সবাই সাথে প্রতারণা করে, তার জনগণের সাথে প্রতারণা করার একটি সুযোগ পেয়েছে, সে করেছে। এবং এই ব্যাপারে কিতাবের মধ্যে লেখা রয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্ভরযোগ্য কিতাব কিতাবুল আকাইদে লেখা আছে, ইয়াজিদের উপর, ইবনে জিয়াদের উপর, আহলে বায়তের সদস্যগণের শহীদকারীদের উপর লানত বর্ষিত হোক। যদি ইয়াজিদ নির্দোষ ও নিষ্পাপ হতো তাহলে ইমাম নাসাই রাহমাতুল্লাহ তাআলা তার কিতাবুল আকায়েদে এই ধরনের কথা কখনো লিখতেন না। আর ইয়াজিদের পরবর্তী পদক্ষেপ যা আসল রূপ প্রকাশ পেয়েছে, ইয়াজিদ তো মুখ দিয়ে বলল এই কথা, কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারকের সাথে, আহলে বায়তের অন্যান্য সদস্যদের মস্তক মুবারকের সাথে, আহলে বায়তের অন্যান্য সদস্যদের সাথে কিরূপ করেছিল, এত কিছু বলার পর সেই শহীদগণের মস্তক মুবারক গুলোকে রাতে রাষ্ট্রীয় ভবনে শাহী দরজায় টাঙ্গানোর জন্য দিনের বেলা দামেস্কের অলিতে গলিতে ঘোরানোর নির্দেশ দিয়েছিল। নির্দেশ মতো মস্তক মুবারক সমূহ দামেস্কের অলিতে গলিতে ঘোরানো হয়েছে। নূরে মুজাসসাম, রাসূলে মুহতাসাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশিষ্ট সাহাবি হযরতে মিনহাল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, খোদার কসম আমি স্বচক্ষে দেখেছি যে হযরতে ইমাম পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারককে বর্ষার অগ্রভাগে উঠিয়ে দামেস্কের অলিতে বাজার সমূহে ঘোরানো হচ্ছিল। তখন মিছিলের আগে আগে এক ব্যক্তি কোরআন শরীফের সূরা কাহাফ তেলাওয়াত করছিল। যখন সে এই আয়াতে কারিমা তেলাওয়াত করছিল, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচ্ছিন্ন মস্তক মুবারক থেকে আওয়াজ বের হলো, অর্থাৎ আসহাবে কাহাফের ঘটনা থেকে আমার শাহাদাত, আমার মস্তক নিয়ে ঘোরাফেরা আরো অধিক আশ্চর্যজনক। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, যার অনুবাদ হচ্ছে, যারা আমার রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে মৃত্যু বলিও না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মস্তক মুবারক তা প্রমাণ করে দিয়েছে। যখন তার মাথা মুবারককে বর্ষার উপর উঠিয়ে ইয়াজিদের হুকুমে দামেস্কের মধ্যে ঘোরাফেরা করছিল, তখন ইমাম হুসাইন পাকের মাথা মুবারক থেকে এই কথাগুলো স্পষ্টভাবে প্রতিধ্বনিত হচ্ছিল। তার মানে এটাই প্রমাণিত হয় যে ইয়াজিদ ছিল একজন প্রতারক এবং নিকৃষ্ট। যখন পরবর্তীতে নরমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা সাহাবিয়ে রাসূল যিনি ছিল তাকে ডাকলেন এবং ডেকে বললেন, আপনার সাথে আরো 30 জন লোক নিয়ে শহীদ পরিবারের সদস্যদেরকে মদিনায় পৌঁছিয়ে দিন। হযরতে নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তা গ্রহণ করলেন, নিজের জন্য সৌভাগ্য মনে করলেন। অতঃপর 30 জন সহকর্মী সহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পরিবারের সদস্যদেরকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আমাদেরকে কারবালার পথ দিয়ে নিয়ে যান, আমরা দেখে যেতে চাই, আমাদের শহীদদের লাশ মুবারক সেভাবে পড়ে আছে না কেউ দাফন করেছে, যদি দাফনবিহীন অবস্থায় পড়ে থাকে আমরা তাদেরকে দাফন করব, তারপর আমরা সেখান থেকে যাব, আর যদি কেউ দাফন করে থাকে তাহলে তা দেখে অন্তত কিছুটা সান্ত্বনা পাব। হযরতে নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কথার প্রতি সম্মান জ্ঞাপন করলেন এবং কারবালার পথ ধরলেন। কারবালায় গিয়ে হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই প্রান্তর যখন দেখলেন, যে কারবালাতে ওনার আপনজনদেরকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল, হঠাৎ তিনি অপ্রত্যাশিতভাবে চিৎকার করে উঠলেন, অঝোরে কাঁদতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে তিনি বলছিলেন, এখানে আমার ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারক পড়েছিল, এখানে হযরতে আলী আকবরের লাশ পড়েছিল, এখানে হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলার লাশ মুবারক পড়েছিল। তিনি এভাবে যখন হাতের আঙ্গুল দ্বারা দেখিয়ে দেখিয়ে লাশ মুবারকের অবস্থানের কথা বলছিলেন, তখন সবার মুখ থেকে করুণ আওয়াজ বের হচ্ছিল কান্নার। কারবালার নিকটবর্তী একটি গ্রাম ছিল যার নাম ছিল আমরিয়া। ইয়াজিদ বাহিনী চলে যাওয়ার পর ওই আমরিয়া গ্রামের অধিবাসীরা এসে শহীদদের লাশ মুবারক সমূহ দাফন করেছিল। আর মদিনা শরীফ থেকেও একটি দল হযরতে সাইয়্যিদুনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে কারবালা এসে পৌঁছেছিল। এই কাফেলা যখন কারবালার প্রান্তরে পৌঁছেছিল সেই সময় মদিনা শরীফ থেকে আগত দল ও আমরিয়া গ্রামের অধিবাসীরাও সেখানে উপস্থিত ছিল। ঘটনাক্রমে তারা যখন এই মজলুম কাফেলাকে দেখল তখন আরেক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ ঘটল। ঘটনাক্রমে সেদিন ছিল 20 সফর, অর্থাৎ 10ই মহরম শহীদ হয়েছিল, ওই মাসে 20 দিন ছিল পরবর্তী 20, অর্থাৎ 40তম দিন যাকে আমরা 40শা বলে থাকি চেহলাম, ওই 40তম দিন ছিল। কাফেলা সে রাত সেখানে অতিবাহিত করেন, সারা রাত তারা কোরআন শরীফ তেলাওয়াত করেন, দোয়া পাঠ করেন, খাবারের জন্য তাবারুক পাকান। আজকাল মুসলমানগণ ইন্তেকালের পর ফাতিহা বা ইসালের সওয়াব উপলক্ষে যে তাবারুক তৈরি করে এটা মূলত সেই ওনাদের স্মৃতিচারণ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, এর এক রাত অতিবাহিত করার পর পুনরায় তারা মদিনা মুনাব্বারার দিকে রওনা হলেন। কাফেলা যখন মদিনা মুনাব্বারার সন্নিকটে পৌঁছল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে ফাতিমা, যার নামও ছিল ফাতিমা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আম্মা জানতো ফাতিমা রয়েছে, তিনার মেয়ের নামও রেখেছিলেন ফাতিমা, তার বড় মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মজলুম কাফেলাকে আসতে দেখলেন তখন একান্ত সবর ধৈর্যশীল হওয়া সত্ত্বেও অজান্তে হু হু করে কেঁদে উঠল এবং ফুপু যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, ফুপু আমার আব্বাজানকে কোথায় রেখে এসেছেন, আমার ভাই আলী আসগর আলী আকবরকে কোথায় রেখে এসেছেন, আমার চাচাতো ভাই কাসিম কোথায়, আমার আব্বার চাচা কোথায়, আমাদের ভরপুর ঘর কোথায় লুণ্ঠিত হলো, হযরতে ফাতেমাধুর সুবিত বাগানকে ছিন্ন ভিন্ন কারা করলো। এভাবে একে অপরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে লাগলো, এমন এক হৃদয় বিদায় দৃশ্য অবতারণ হলো, একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গিয়েছিল। লোকেরা অনেক বুঝিয়ে সুজিয়ে সবর ধৈর্যে পরামর্শ দিয়ে কাফেলাকে মদিনার দিকে নিয়ে আসলো। কাফেলার যখন সকলে কান্না ভেঙে পড়েছিল তখন কাফেলার একমাত্র জীবিত পুরুষ হযরতে যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকে পাথর হয়ে এক পাশে দাঁড়িয়ে রয়েছিল। তাকে ঘরে যাওয়ার জন্য
জোর করা হচ্ছিল, তিনি বললেন আমার বাবা যান ওসিয়ত করেছে মদিনা শরীফে পৌঁছে যেন সবার আগে তার নানা যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে হাজিরি দেই, তাই আমি রওজা পাকে যাওয়ার আগে কোথাও যাব না। তিনি রওজা শরীফে পৌঁছলেন, জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সবরের পরাকাষ্ঠা দেখিয়েছিলেন তিনি নিশ্চুপ ছিলেন। তিনি রওজা পাকের সামনে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন, শুধু এতটুকু বলতে পেরেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম গ্রহণ করুন। এরপর তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল, অজরে কাঁদতে কাঁদতে তার চোখের দেখা কারবালার সমস্ত ঘটনা বর্ণনা করতে লাগলো। তার কান্নার সাথে সাথে মদিনা শরীফের সকল দেয়াল থেকে কান্নার রুল বের হচ্ছিল, রজা মুবারক থরথর করে কাঁপছিল, সেখান থেকে আওয়াজ আসছিল, জয়নুল আবেদিন তুমি আমাকে কি শোনাচ্ছ, আমি তো সবকিছু স্বচক্ষে দেখেছি। মদিনাবাসীরা ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধৈর্য ধারণের পরামর্শ দিয়ে বললেন, আল্লাহ তাআলার হুকুম যা ছিল তা হয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী শেল দর্শক বৃন্দ, আসলেই আমার নবীর আহলে বায়তের সাথে ইয়াজিদ যে ঘটনা ঘটিয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল। আমরা যেন সেই আহলে বায়তকে ভালোবাসি, আমার নবীর আহলে বায়তের আদর্শকে ফলো করি। মনে রাখবেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার পবিত্র পরিবার বর্গগণ শুধুমাত্র সত্যকে প্রতিষ্ঠার জন্য কুরবান হয়েছেন, আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, এই পৃথিবীবাসীকে শিক্ষা দিয়েছেন, সব কিছু কুরবান করা সম্ভব কিন্তু মিথ্যার সামনে মাথাকে নত করা সম্ভব না, সব কিছুকে উৎসর্গ করা দেওয়া সম্ভব। নিজে কুরবান হতে পারি, নিজের বংশকে উজাড় করে দিতে পারি, কিন্তু কখনো মিথ্যার সামনে মাথাকে নত না করা, সত্যকে সুপ্রতিষ্ঠিত করা। ইসলামী ভাইরা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আজ আমাদের কাছে সেই আহলে বায়তের মহাব্বত নিয়ে এসেছে, আমরা যেন শুধু ওই কুফাবাসীদের মতো আহলে বায়তের ভালোবাসায় শুধু চোখের অশ্রু না ঝরাই, চোখের অশ্রু ঝরানোর পাশে পাশে আমরা যেন তাদের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করি। শুধু অশ্রু ঝরানো সেই কুফাবাসীদের কাজ ছিল, যারা আমার হুসাইনে পাককে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিল কিন্তু বিপদের সময় আসেনি, তারা শুধু চোখের অশ্রু ঝরিয়েছে। আমরা যেন শুধু চোখের অশ্রু না ঝরাই, চোখের অশ্রু ঝরানোর পাশে পাশে তাদের আদর্শকে, তাদের আখলাককে, তাদের মহাব্বতকে আমার সিনার মাঝে ধারণ করি, আমার দেহের মাঝে অ্যাপ্লাই করি, এ সমাজের মাঝে সুপ্রতিষ্ঠিত করি, তাহলেই হবে প্রকৃত অর্থে আহলে বায়তের মহাব্বত। আল্লাহ তাআলা আমাদেরকে আহলে বায়তের মহাব্বত করার, তাদের আদর্শকে ফলো করার তৌফিক দিক।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুরিজেনু ইমানী।